ভগবতী নৈষ্ঠিকী, তাকে আমরা শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ 31 নম্বর অধ্যায়, জীবের গতি সম্বন্ধে ভগবান কপিল দেবের উপদেশ 14 নম্বর শ্লোক আমরা পাঠ করে শ্রবণ করব। যা পঞ্চভূত রচিতে রহিত শরীরে ছন্ন অজিতেন্দ্রিয় গুণার্থ চিদাত্মক অহম্ তেনা বিকুণ্ঠ মহিমানম্ ঋসিংতমেনং বন্দে পরং প্রকৃতি পুরুষায় পুমাংসম্। যা পঞ্চভূত রচিতে রহিত শরীরে ছন্ন অজতেন্দ্রিয় গুণার্থ চিদাত্মক অহম্ তেন বিকুণ্ঠ মহিমানম্ ঋসিংতমেনং বন্দে পরং প্রকৃতি পুরুষায় পুমাংসম্। যা পঞ্চভূত রচিতে রহিত শরীরে ছন্ন অজথেন্দ্রিয় গুণার্থ চিদাত্মক অহম্ তেন বিকুণ্ঠ মহিমানম্ ঋসিংতমেনং বন্দে পরং প্রকৃতি পুরুষায় পুমাংসম্। উপস্থিত শব্দার্থ যা যিনি পঞ্চভূত পঞ্চমহাভূত রচিতে নির্মিত রহিত পৃথক শরীরে জড়দেহে ছন্ন আবৃত অযথা অনুপযুক্ত ইন্দ্রিয় গুণ গুণ অর্থ ইন্দ্রিয়ের বিষয় চিত অহংকার আত্মক সমন্বিত অহম আমি তেন জড় শরীরের দ্বারা অবিকুণ্ঠ মহিমানম যার মহিমা স্পষ্টভাবে প্রকাশিত দৃশিম সর্বজ্ঞ তম সেই এনম তাকে বন্দে আমি আমার প্রণতি নিবেদন করি পরম দিব্য প্রকৃতি জড়া প্রকৃতিকে পুরুষয় জীবকে পুমাংসম পরমেশ্বর ভগবানকে ধন্যবাদ। আমি এই পঞ্চভূতাত্মক জড়শরীর ধারণ করার ফলে পরমেশ্বর ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি এবং তাই আমি প্রকৃতপক্ষে চিন্ময় হওয়া সত্ত্বেও আমার গুণ এবং ইন্দ্রিয়ের অপব্যবহার হচ্ছে। যেহেতু পরমেশ্বর ভগবান এই প্রকার জড়শরীর রহিত তাই তিনি জীব এবং জড়া প্রকৃতির অতীত এবং যেহেতু তিনি সর্বদাই তার চিন্ময় গুণে মহিমান্বিত তাই আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনারা বলবেন আমি এই পঞ্চভূতাত্মক জড়শরীর ধারণ করার ফলে পরমেশ্বর ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি এবং তাই আমি প্রকৃতপক্ষে চিন্ময় হওয়া সত্ত্বেও আমার গুণ এবং ইন্দ্রিয়ের অপব্যবহার হচ্ছে। যেহেতু পরমেশ্বর ভগবান এই প্রকার জড়শরীর রহিত তাই তিনি জীব এবং জড়া প্রকৃতির অতীত এবং যেহেতু তিনি সর্বদাই তার চিন্ময় গুণে মহিমান্বিত। তাই আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাৎপর্য, জীব এবং পরমেশ্বর ভগবানের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে, জীবের জড়া প্রকৃতির অধীন হওয়ার প্রবণতা রয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবান সর্বদাই জড়া প্রকৃতি এবং জীবের অতীত। জীব যখন জড়া প্রকৃতিতে পতিত হয়, তখন তার ইন্দ্রিয় এবং গুণ কলুষিত হয়ে যায় বা উপাধি প্রাপ্ত হয়, কিন্তু পরমেশ্বর ভগবানের জড় গুণ বা জড় ইন্দ্রিয়ের দ্বারা বদ্ধ হওয়ার কোন সম্ভাবনা নেই, কারণ তিনি জড়া প্রকৃতির প্রভাবের অতীত এবং বদ্ধ জীবের মতো তিনি কখনো অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন হতে পারেন না। যেহেতু তিনি পূর্ণ জ্ঞানময়, তাই তিনি কখনো জড়া প্রকৃতির প্রভাবের বশবর্তী নন। জড়া প্রকৃতি সর্বদাই তার নিয়ন্ত্রণাধীন এবং তাই জড়া প্রকৃতির পক্ষে তাকে নিয়ন্ত্রণ করা কখনোই সম্ভব নয়। যেহেতু জীবের স্বরূপ অনুসদৃশ তাই জড়া প্রকৃতির অধীনস্থ হওয়ার প্রবণতা রয়েছে, কিন্তু যখন সে মিথ্যা জড়দেহের বন্ধন থেকে মুক্ত হয়, তখন সে পরমেশ্বর ভগবানের মতো চিন্ময় প্রকৃতি প্রাপ্ত হয়। তখন আর ভগবানের সঙ্গে তার গুণগত কোন পার্থক্য থাকে না, কিন্তু যেহেতু সে এত শক্তিমান নয় যে সে কখনো জড়া প্রকৃতির নিয়ন্ত্রণাধীন হতে পারে না, তাই আয়তনগতভাবে সে ভগবান থেকে ভিন্ন। জীবকে জড়জগতের কলুষ থেকে মুক্ত করা এবং চিন্ময় স্তরে অধিষ্ঠিত করাই হচ্ছে ভক্তির প্রক্রিয়া। সেই চিন্ময় স্তরে জীব গুণগতভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গে এক। বেদে বলা হয়েছে যে জীব সর্বদাই মুক্ত, অসঙ্গ হয়ং পুরুষঃ। জীব হচ্ছে মুক্ত, তাই তার জড় কলুষ অনিত্য এবং তার প্রকৃত স্থিতি হচ্ছে মুক্ত অবস্থা। এই মুক্তি লাভ হয় কৃষ্ণ ভক্তির দ্বারা, যার শুরু হয় শরণাগতি থেকে। তাই এখানে বলা হয়েছে, আমি পরম পুরুষ ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। সেখানে ছিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। মুকাম করতি বা আচলম পঙ্গুর লঙ্ঘাইতে গিরিং যৎকৃপা তমহম বন্দে শ্রীগুরুদিনতারিণম পরমানন্দ মাধবম শ্রীচৈতন্যেশ্বরম নমং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামীনীতি নামিনে নম আচার্য পদায় নিতায় কৃপা প্রদায়ন গৌরব তথামোদায় নগরগমতারিণ। সেই অধ্যায়ে ভগবান কপিল দেব মাতা দেবহূতিকে জীবের গতি সম্বন্ধে ব্যাখ্যা করছেন। এই শ্লোকগুলিতে বদ্ধ জীব যখন মাতৃ জঠরে থাকে, সেই অবস্থায় তাহলে যখন চেতনা ফিরে আসে, অর্থাৎ মানুষের শরীর যখন পায় জীব মাতৃ জঠরে, তখন তার পূর্ব স্মৃতি থাকে এবং সে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করে। এইখানে এই শ্লোকগুলি হচ্ছে সেই প্রার্থনা। কার প্রার্থনা? মানব দেহ প্রাপ্ত আত্মা তার প্রার্থনা। অর্থাৎ জীব যখন মাতৃজঠরে মনুষ্য শরীর প্রাপ্ত হয়, সেই অবস্থায় তারা ভগবানকে প্রার্থনা করে। তা আমাদের কিছু মনে নাই, কেন আমরা যে মাতৃজঠরে ভগবানকে প্রার্থনা করেছিলাম, এগুলো যে প্রার্থনা, কত গভীর প্রার্থনা, কিন্তু সেগুলো আমরা ভুলে যাই। কেন ভুলে যাই? সেটাই বলা হচ্ছে এখানে, যে যখনই আমরা পঞ্চভূতাত্মক শরীর লাভ করি, তখনই পরমেশ্বর ভগবান থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। বলছে, কৃষ্ণ ভুলি যে জীব ভগবান চা করে, নিকটস্থ মায়াতারে যাপটিয়া ধরে। কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, কত মায়াতারে দেয় সংসারাদি দুঃখ। তো এটা পরিপূরক, ভগবানকে আমরা ভুলতে চাই, তাই আমরা জড়শরীর প্রাপ্ত হই, আর জড়শরীর প্রাপ্ত হওয়ার ফলে আমরা ভগবানকে ভুলে যাই। কারণ ভগবানকে না ভুললে আমাদের পক্ষে এই জড়শরীরে থাকা সম্ভব নয়। সেখানে প্রভুপাদ তাৎপর্যে তিনটে জিনিস ব্যাখ্যা করেছেন। এক হচ্ছে জীবের স্থিতি, ভগবানের স্থিতি, এবং জীবের যে এখনকার স্থিতি, অর্থাৎ বদ্ধ অবস্থা থেকে কিভাবে মুক্ত অবস্থায় জীব যেতে পারে। এই তিনটে বিষয় নিয়ে প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করেছেন। তো প্রভুপাদ বলছেন যে জীব হচ্ছে মায়াধীন আর ভগবান হচ্ছেন মায়াধীশ। তো ভগবান হচ্ছে মায়ার অধীশ্বর। মায়া কখনো ভগবানকে নিয়ন্ত্রণ করতে পারে না। এই জন্য সেটা সে কথা ভগবান কৃষ্ণ গীতাতে বলছেন যে মায়া দক্ষ না প্রকৃতি সূর্যদেশে চড়াচরণ হেতু নানি কন্ত্রে জগৎ বিক্রি করতে। ভগবান কৃষ্ণ বলছেন যে আমার অধ্যক্ষতায় এই প্রকৃতি কার্যকর, কিন্তু বদ্ধজীব সেও ভাবছে যে সে নিজে কার্য করছে, তাই না? বলছে যে প্রকৃতি ক্রিয়া মানানি গুণাই কর্মণি সর্বস্ব অহংকার বিমূর আত্মা কর্তা হম ইতিমান্যতে। কিন্তু জীব সেও নিজেকে ভাবছে মায়াধীশ, সেটাই তো সমস্যা আমাদের। আমরা ভাবছি যে আমি কার্য করছি, আমার দ্বারা কার্য পরিচালিত হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে না। কিভাবে কার্য পরিচালিত হচ্ছে? গুণের দ্বারা। প্রকৃতি ক্রিয়া মানানি গুণই কর্মণি সর্বস্ব, এই জগতে সমস্ত কার্য গুণের দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা যে যে গুণে অধিষ্ঠিত সেই গুণের দ্বারা আমরা কার্য করতে বাধ্য হই। এটা যে বদ্ধজীবের অবস্থা। যেমন গোপাল উদাহরণ দিচ্ছে যে যখন একটা জীব একটা বিশেষ শরীর লাভ করে তখন সেই শরীরের মতোই কার্য করে। একই জীব, আমরা এখন মনুষ্যের শরীরে আছি, আমরা মানুষের মতো কার্যকলাপ করছি। আবার সেই জীব যখন আবার একটা শুকুরের দেহে যাবে তখন সে শুকুরের মতো কার্য করতে বাধ্য হয়। অদ্ভুত, একই জীব কিন্তু, কিন্তু যেহেতু একটা পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে তখন সেই পরিস্থিতি অনুযায়ী কার্য করছে। কিন্তু মনুষ্য শরীরে আমাদের বিভিন্ন রকমের প্রবণতা রয়েছে। পশু জীবনে যেমন প্রত্যেকটা শরীরে জীব একইভাবে কার্য করে, একই রকমেরই বাঘ দেখা যায় না? বাঘের খুব একটা ভ্যারাইটি মানে কার্যকলাপ একই রকম থাকে, কিন্তু মানুষের মধ্যে বৈচিত্র্য অনেক বেশি। কারণ মানুষের মধ্যে প্রকৃতির বিরুদ্ধে কার্য করার প্রবণতা রয়েছে। এটা হচ্ছে মানুষ এবং অন্য পশুর মধ্যে পার্থক্য। অন্য পশু সবসময় প্রকৃতির অধীনস্থ হয়েই কার্য করে, সেজন্য তাদের কর্মের কোনো বিচার নেই। কিন্তু মানুষ যেহেতু সে প্রকৃতির বিরুদ্ধে কার্য করতে পারে তাই তার কর্মবন্ধন রয়েছে, এবং মানুষ তার কর্ম অনুযায়ী তার পরবর্তী গতি লাভ করে থাকে। এজন্য বলা হচ্ছে ঊর্ধ্বং গচ্ছতি সত্ত্বস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জগন্য গুণবৃত্তিস্থ অধগচ্ছন্তি তামসা। তো যে সমস্ত মানুষ সাত্ত্বিক সত্ত্বগুণের দ্বারা পরিচালিত হয় তারা ঊর্ধ্বগতি লাভ করে, যারা রজগুণের দ্বারা পরিচালিত হয় তাদের মনুষ্য শরীর লাভ হয় বা এই জগতের শরীর লাভ হয়, আর যারা তমগুণের দ্বারা পরিচালিত তারা জগন্য গুণবৃত্তিস্থ অধগচ্ছন্তি তামস, তাদের অন্ধকারময় পশু জীবনে অর্থাৎ অন্ধকারময় নিম্ন যোনি তারা প্রাপ্ত হয়। কেন প্রাপ্ত হয়? তাদের গুণ এবং কর্ম অনুসারে, অর্থাৎ সত্ত্বগুণ রজগুণ এবং তমগুণের দ্বারা সে পরিচালিত হয়। এজন্য আমাদের অবস্থা অত্যন্ত অসহায় অবস্থা, আমরা বাধ্য হচ্ছি কার্য করতে। এইটা হচ্ছে ভগবান, যেন ভগবানের কার্যকে বলা হয় লীলা আর আমাদের কার্যকে বলা হয় কর্ম। পার্থক্যটা কোথায়? ভগবানের কর্ম প্রকৃতি নিয়ন্ত্রণ করতে পারে না, ভগবান তার নিজের ইচ্ছায় সে কার্য পরিচালনা করে, এই জন্য সেটি হচ্ছে লীলা। কিন্তু আমরা হচ্ছে গুণের দ্বারা বদ্ধ হয়ে কর্ম করতে বাধ্য হই, সেজন্য সেটাকে বলা হয় কর্ম। এটা হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের পার্থক্য। আর একটা পার্থক্যের কথা বলা হচ্ছে, জীব যেহেতু হচ্ছে অনুসদৃশ্য, জীব হচ্ছে অনুসদৃশ্য আর ভগবান হচ্ছেন বিভু, তাই ভগবানের মায়ার দ্বারা প্রভাবিত হওয়ার কোন সম্ভাবনা নেই কোন অবস্থাতেই। কিন্তু অনুসদৃশ্য জীব যেহেতু সে ক্ষুদ্র তাই তার মায়ার দ্বারা প্রভাবিত হওয়ার এবং মায়ার অধীনে আসার প্রবণতা রয়েছে। এটা হচ্ছে জীব এবং ভগবানের মধ্যে পার্থক্য। গুণগতভাবে এক, যখন জীব চিন্ময় স্তরে থাকে গুণগতভাবে জীব এবং ভগবান এক, কিন্তু জীবের যেহেতু অনুসদৃশ্য সত্তা তাই জীবের প্রকৃতির দ্বারা প্রভাবিত হওয়ার বা জড় প্রকৃতির অধীনস্থ হওয়ার প্রবণতা রয়েছে, প্রভাবিত হয়ে যায় জীব। কিন্তু ভগবান কখনো জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত হন না, কারণ তিনি হচ্ছেন বিভু। এটা হচ্ছে জীব এবং ভগবানের মধ্যে পার্থক্য। ভগবান হচ্ছেন প্রকৃতি এবং জীবের অধীশ্বর, দুটোরই অধীশ্বর। এটা হচ্ছে সম্বন্ধ জ্ঞান। এটাই আমাদেরকে ফার্স্ট বুঝতে হবে যে ভক্তি জীবনে শুধু হচ্ছে সম্বন্ধ জ্ঞানের মাধ্যম দিয়ে। এই শ্লোকে সুন্দরভাবে প্রভুপাদ সেই সম্বন্ধ জ্ঞানের কথা ব্যাখ্যা করেছেন, যে আমাদের জীবের কি অবস্থা, জড় প্রকৃতি কি এবং ভগবানকে এবং তাদের মধ্যে কি সম্পর্ক, এটাই হচ্ছে সম্বন্ধ জ্ঞান। এই সম্বন্ধ জ্ঞানের কথা ভগবান কপিল দেব এবং শ্রী প্রভুপাদ তাৎপর্য সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। এখন আমাদের যে এই জগতে আসছি তার আদি কারণ আমরা জানি, আমরা এই জগতে কেন আসছি। যখন আমরা আমাদের স্বাধীনতা অপব্যবহার করি এবং ভগবানের আনুগত্যকে অস্বীকার করি, তখন আমাদেরকে এই জগতে অধঃপতিত হতে হয়। এটা হচ্ছে আদি কারণ। এটাকে বলা হয় ঈর্ষা, এনভি। ভগবানকে যখন আমরা ঈর্ষা করি, তখন আমরা চিন্ময় জগৎ থেকে এই জগতে অধঃপতিত হই। তো অধঃপতিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা জড়া প্রকৃতির সঙ্গে আমরা যুক্ত হয়ে যাই, এবং এই জড়া প্রকৃতির সঙ্গে করার ফলে আমাদের বিভিন্ন রকম শরীর আমাদের লাভ হয়ে থাকে। যেটা বলা হচ্ছে কারণ গুণ সংঘর্ষ সৎ অসৎ জনি জন্মস। অর্থাৎ আমরা যে ধরনের সঙ্গ করি সেই সঙ্গের প্রভাবে কারণ গুণ সংঘর্ষ সৎ অসৎ জনি জন্মস, এবং সেই সঙ্গের প্রভাবেই আমাদের শরীর লাভ হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য সঙ্গের উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন বলছে যে ভক্তি লাভ হয় কার মাধ্যম দিয়ে, ভক্ত সঙ্গের মাধ্যম দিয়ে। আর জড় জগতের সঙ্গের ফলে আমাদের অবিদ্যা লাভ হয়, বা অবিদ্যার আচ্ছাদনের ফলে আমরা জড় জাগতিক বিষয়ের সঙ্গ করে থাকি। এই যে অবিদ্যা, প্রভুপাদ এখানে বলছেন অজ্ঞানের অন্ধকার। অবিদ্যাটা কি? অবিদ্যাটা হচ্ছে যে কোনটা নিত্য। জ্ঞান মানে হচ্ছে কি জানা? জ্ঞান মানে হচ্ছে কোনটা নিত্য কোনটা অনিত্য সেটাকে জানাটাই হচ্ছে জ্ঞান। প্রকৃত জ্ঞান বলতে বোঝাচ্ছে যে কোনটা নিত্য কোনটা অনিত্য, এবং এই নিত্য অনিত্যের অধীশ্বর কে, সেটা হচ্ছে জ্ঞান। কিন্তু মানুষের যখন সেই জ্ঞান না থাকে, তখন সেটাকে বলা হয় অজ্ঞান। অজ্ঞানের ফলে মানুষ কিভাবে সেই বুদ্ধিটাকে বলা হয় দেহাত্ম বুদ্ধি। দেহাত্ম বুদ্ধি মানে দেহে আত্মা বুদ্ধি। অর্থাৎ আমরা এই শরীরটাকে দেহ বলে, এই শরীরটাকে আত্মা বলে আমরা মনে করে থাকি, দেহকে আত্মা বলে মনে করা, এটাকে বলে দেহাত্ম বুদ্ধি, এবং এটাই হচ্ছে অজ্ঞানের পরিচয়। এটা কেন হয়? এই জগতে থাকতে 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 এক জায়গায় একই জিনিস বারবার সঙ্গ করতে করতে সেটার প্রতি প্রভাব প্রচন্ড ভাবে আমাদের পড়ে, এবং সঙ্গের প্রভাবে যেমন উদাহরণ দেওয়া হচ্ছে বাল্মীকি রামায়ণে, যে কৈকেয়ী রামকে খুব ভালোবাসত, এবং রাম কৈকেয়ীকে প্রচন্ড ভাবে নিজের মায়ের মতো শ্রদ্ধা করতে ভালোবাসত। কিন্তু সেই কৈকেয়ী কার সঙ্গ করল? মন্থরা। তো মন্থরা হচ্ছে ঈর্ষার প্রতিমূর্তি, অসৎ সঙ্গ। যখনই মন্থরার কথা শ্রবণ করল, সঙ্গে সঙ্গে তার রামের প্রতি যে প্রেম সেটা ঈর্ষায় পরিণত হল। এটা হচ্ছে সঙ্গের প্রভাব। আমাদের যে ভগবানের প্রতি ঈর্ষা, সেটা হচ্ছে আমাদের ঈর্ষাজনিত সঙ্গের প্রভাবে। কারণ এই জগতে সকলেই ভগবানের প্রতি ঈর্ষা পরায়ণ, এবং তাদের সঙ্গে সঙ্গ করার ফলে আমাদের ভগবানের প্রতি ঈর্ষা বৃদ্ধি পেতে থাকে। এটা হচ্ছে প্রভাব। এই জন্য একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে সঙ্গের কি প্রভাব। একটা বাঘ ছিল, সে বাঘটা বাচ্চা দিয়ে, একটা ছোট বাচ্চা প্রসব করার পরে বাঘটা মারা যায়। তো সেই এলাকায় একটা লোক ছিল, সে কি চড়াতো? ভেড়া চড়াতো, ভেড়ার পাল। তো ভেড়ার পাল চড়াচ্ছে, তো চড়াতে চড়াতে গিয়ে দেখছে যে একটা বাচ্চা বাঘ ওখানে আছে। তো বাঘটাকে দেখে খুব তার পছন্দ হয়েছে, ঠিক আছে, তার দুঃখ হয়েছে বা মা মারা গেছে, কে দেখবে বাঘটাকে, তো সে বাঘটাকে নিয়ে এসছে। তো সে বাঘটা ভেড়ার সঙ্গে মানুষ হচ্ছে, তো ভেড়া ঘাস খায়, তাই তো বাঘও ঘাস খাচ্ছে, তো আস্তে আস্তে বাঘও বড় হচ্ছে, ভেড়াটাও বড় হচ্ছে। তো ভেড়ার সঙ্গে সঙ্গে থাকতে থাকতে বাঘ ভুলেই গেছে যে সে হচ্ছে বাঘ, সে ভাবছে আমি একজন ভেড়া, সঙ্গের প্রভাব। সে বড় হচ্ছে বড় হচ্ছে, যে আস্তে আস্তে বাঘটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু সে বুঝতেই পারছে না যে সে বাঘ, সে ভাবছে আমি একজন ভেড়া। কিন্তু একদিন হঠাৎ একটা বাঘ, জঙ্গলের বাঘ অর্থাৎ অরিজিনাল বাঘ, সে বাঘটা দেখেছে, এই বাঘটাকে, তো সে দেখে খুব দুঃখ হয়েছে। স্বাভাবিক দুঃখ হবে না যে যদি বাঘ যদি ভেড়ার সঙ্গে থাকে কারো ভালো লাগে? তো সেই বাঘটা দেখে খুব দুঃখ হয়েছে যে এই বাঘটা ভেড়াদের সঙ্গে ঘুরছে কেন। তো আস্তে আস্তে একটা জায়গায় নিবৃত্ত স্থানে এসে সেই বাঘটাকে ধরেছে, বলছে তুমি ভেড়াদের সঙ্গে কেন ঘুরছো? আমি তো ভেড়া, তো ভেড়াদের সঙ্গে ঘুরবো না, কার সঙ্গে ঘুরবো? বলছে তুমি ভেড়া নও, তুমি বাঘ। বলছে বাঘ কোথায়, আমি বাঘ, আমি তো ভেড়া, আমি ঘাস খাই, এদের সঙ্গে ঘুরি, আমাদের বন্ধু। আমি বাঘটা কত বোঝানোর চেষ্টা করছে, কিছুতেই বুঝছে না। তখন বলছে এইভাবে বুঝিয়ে কাজ হবে না। তখন কি করেছে, সে কাছে একটা ভেড়া ছিল, সে বাঘটা সে ভেড়াটাকে মেরে ফেলেছে। তো মেরে ফেলে সিংহদেব ভগবান কি যায়, তো বাঘটা যখন ভেড়াটাকে মেরেছে, তো মেরে মাংস আর রক্ত নিয়ে এসেছে। তো নিয়ে এসে সেই বাঘটা যে ভুলে গেছে সে বাঘ ভেড়া হয়ে গেছে, তার মুখে জোর করে মাংস আর রক্ত দিয়েছে। যখনই রক্তের হায়ার টেস্ট পেয়েছে, সঙ্গে সঙ্গে তার যে ব্যাঘ্র স্মৃতি, সে যে বাঘ, সে স্মৃতি তার ফিরে এসেছে। তখন সে আবার বাঘের মতো কার্য করতে শুরু করেছে। আমাদের অবস্থাটাও ঠিক একই রকম। আমরা হচ্ছে চিন্ময় আত্মা, প্রভুপাদ বলছেন আমরা হচ্ছে চিন্ময় জগতের লোক। আমরা ওই বাঘের মতো চলে এসেছি এখানে, কারণ ঘুরছি বদ্ধজীবদের সঙ্গে, ভেড়ার দলে পড়ে গেছি। তো আমরা ভাবছি যে আমরা হচ্ছি এই বদ্ধজীব, অর্থাৎ এই শরীরটাই হচ্ছে আমার জীবন, এই শরীরটাকে ভোগ করাই হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য, ভুলে গেছি। মিশতে মিশতে থাকতে থাকতে আমি ভাবছি এই দেহটাই আমি, এটাই আমার অস্তিত্ব, এটাই আমার থাকার জায়গা। কিন্তু যখন ভগবানের শুদ্ধ ভক্তরা ভগবান দেখে, আরে এই আমার ছেলেরা দুঃখ পাচ্ছে, তো স্মৃতির সাথে আছে, তখন গুরুদেবরা এসে বলে না না তুমি দেহ নয়, তুমি আত্মা। বলে কে বলছে দেহ, আমি না আত্মা, আমি দেহ, এই দেহটাই হচ্ছে আসল, এই জীবনটাই শেষ, এই জীবনটাকে ভোগ করাই আমার জীবনের উদ্দেশ্য, এর আগে কিছু ছিল না, এরপরে কিছু থাকবে না, এই দেহটাই হচ্ছে আমার অস্তিত্ব। যতই বুঝায় কিছুতেই বুঝতে চান, তখন কি করতে হবে, তাকে উচ্চতর স্বাদ প্রদান করতে হবে। তার জন্য কি করছে, ঠিক আছে তুমি বুঝছো না, প্রভুপাদ বলেছেন কেউ বুঝবে না, তাকে মহাপ্রসাদ খাও আর হরিনাম করাও। প্রভুপাদের প্রচার ছিল, চৈতন্য মহাপুর প্রচার এই দুটো জিনিসের উপরে নির্ভরশীল ছিল, তারা খুব একটা ছিল যাচ্ছে, কারণ চলে যাবি তো বুঝবে না, ভেড়ার দলে পড়ে গেছি আমরা না, যখন ওই যে বাঘটাকে বুঝে ভেড়া হয়ে গেছে, তো বুঝতে পারবে না, মাথায় বুদ্ধি নাই। জয় শ্রী রাধা মাধব সখীবৃন্দ কি। এই জন্য আমাদেরকে উচ্চতর স্বাদ দিতে হবে, এই জন্য প্রসাদ খাওয়াও আর হরিনাম করো। যখন আস্তে আস্তে সেটা করব, তখন আস্তে আস্তে আমাদের সেই ভগবত স্মৃতি জাগরিত হবে। এটা হচ্ছে পন্থা। এই জন্য প্রভুপাদ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জোর করে করতে বলছে, ইচ্ছা হোক না হোক হরিনাম করো, কারণ তার মাধ্যম দিয়ে আস্তে আস্তে আমাদের ভগবত স্মৃতি জাগরিত হবে। এটা গেল হচ্ছে ভক্তি জীবনে আসার আগে আমরা কি করে ভক্তি জীবনে এসে গেলাম। এখন এসে তো গেলাম, তো আসার আগে একরকম ছিল, জানতাম না অজ্ঞান, আর এখন আমাদের জ্ঞান আছে আবার সেটার উপলব্ধি নাই। তা আমাদের এখন না ঘাড়কা না ঘাটকা, আমাদের অবস্থা খুব খারাপ। আমরা না পাচ্ছি চিন্ময় যে আনন্দ সেটাকে উপলব্ধি করতে, আর না পাচ্ছি জড় সুখকে ভোগ করতে, দুটোর মাঝামাঝি পড়ে গেছি আমরা। সাধকের অবস্থা এই জন্য খুব অত্যন্ত কষ্টদায়ক, মন অত্যন্ত মন মানতে চায় না। তো কেন এই অবস্থা আমাদের, কারণ ভক্তি জীবন এসে গেলেও আমাদের জ্ঞান রয়েছে আমি দেহ না আমি আত্মা, আমরা জানি প্রথম দিন থেকেই শুরু হয়ে গেছে, তুমি দেহ নয় তুমি আত্মা, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, হরি নাম করলেই কৃষ্ণ স্মৃতি জাগরিত হবে, কৃষ্ণ ভক্তি জাগরিত হবে, প্রতিদিন শুনছি, কিন্তু সেটা ঠিক বিশ্বাস বা উপলব্ধি হচ্ছে না। এই জন্য কেন হচ্ছে না, প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন যে জড় আসক্তি এবং কৃষ্ণ ভাবনামৃত দুটো একসঙ্গে কখনো হয় না। আমাদের কি আমরা জড় আসক্তিটাও ছাড়তে পারছি না, কারণ খুব একটা খারাপ লাগে না, মাঝে মধ্যে খারাপ লাগে মাঝে মধ্যে ভালো লাগে, তো এটা পুরোপুরি ছাড়তেও ভয় লাগে, মনটা চায় না সবকিছু পুরোপুরি ছাড়তে, আবার আধ্যাত্মিক আনন্দও পাচ্ছি না, দুটোর একটা মাঝামাঝি অবস্থা। সেটা সুন্দর কাহিনীর মাধ্যম দিয়ে বোঝা যাবে যে আমাদের অবস্থাটা কিরকম। একজন একটা লোক ছিল, গরিব লোক, সে ভিক্ষা করে খাওয়া দাওয়া করে, একদিন সে খেতে পাচ্ছে না, প্রচন্ড খিদে পেয়েছে, কিন্তু কোথাও খাবার নেই, পেট প্রচন্ড, পেটে প্রচন্ড ব্যথা, খিদে যেমন পায় খুব পেটে ব্যথা হয়, ঘুরছে 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 কোথাও খাওয়ার পাচ্ছে না, যে হঠাৎ একটা মন্দিরে এসেছে, তো মন্দির এসেছে, তো মন্দিরে এসে সে ভাবছে কি করি, তো মন্দিরে এরকম পিলার থাকে, তো কি করেছে একটা পিলারকে ও জড়িয়ে ধরেছে, আর যেটা স্টমাক থাকে না পাকস্থলী স্টমাক ব্যথা, ওটাকে যদি পিলারকে জোর করে ওইটা যদি চাপ চেপে রাখা হয় তাহলে ব্যথাটা কিছুটা কমে, পেট ব্যথা যাতে হয় ওটাকে চেপে ধরে থাকছে, তো চেপে প্রচন্ড ভাবে চেপে ধরে আছে, তার ফলে কি হচ্ছে তার ব্যথাটা একটু কমেছে, ও বাহ ভালো, তো ব্যথাটা কমে গেছে। তো তার এই ক্ষুধার্ত অবস্থা দেখে যে মন্দিরের পূজারী তার খুব দুঃখ হয়েছে, এত খিদে ক্ষুধার্ত, সে খিদার জন্য এত কষ্ট পাচ্ছে, তো মহাপ্রসাদ নিয়ে এসছে, তো মহাপ্রসাদ নিয়ে এসছে, তো বলছে এই মহাপ্রসাদ আপনি এত ক্ষুধার্ত প্রসাদ পান, বলছে না না আমি কি করে প্রসাদ পাবো, আমি পিলারটা কি করে ছাড়বো, কারণ আমার তো পেটে ব্যথা, পিলার ছাড়লে তো পেটে ব্যথা বেড়ে যাবে, আবার পিলারটা আমি ছাড়তে পারবো না, কারণ তার একটা সাময়িক একটা ব্যথার নিবৃত্তি হয়েছে, তার ফলে সে ভাবছে এটাই আমার হচ্ছে দুঃখ নিবৃত্তির একমাত্র পন্থা, কি পিলারকে জড়িয়ে ধরে থাকো, কিন্তু সে জানে না যে পিলারকে জড়িয়ে ধরে ক্ষুধার নিবৃত্তি হয় না, ক্ষুধার আসল নিবৃত্তি হচ্ছে পেটে খাবার দিতে হবে, কিন্তু সে সেখানে ছাড়তে পারছে না, কারণ সে একটা সাময়িক একটা সুখ পাচ্ছে, তাই জন্য প্রসাদটা পেয়েও সে প্রসাদটা নিতে পারছে, কারণ সে কারণ প্রসাদটা পেতে গেলে তাকে পিলারটা ছাড়তে, প্রসাদ খেতে হয় পিলার ছেড়ে হাত দিয়ে প্রসাদটা খেতে হবে। আমাদের অবস্থাও ওরকম, আমরা সকলেই আনন্দ চাই, আনন্দময় অভ্যাস, কিন্তু আনন্দ পেতে গিয়ে আমাদের বিভিন্ন দুঃখ আছে, সেই দুঃখটাকে নিবৃত্ত করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের পন্থা আবির্ভাব করি, সেটাকে বলে জড় আসক্তি, তো সেগুলোকে আমরা জড়িয়ে ধরে থাকি, ভালো খাওয়া ভালো থাকা অমুক তমুক বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করি আমরা, তো তার মাধ্যমে দেখি আমরা সেটাকে জড়িয়ে আছি, ভাবছি ও যদি বেশি টাকা থাকে তাহলে আমার আনন্দ হবে, বড় বাড়ি থাকলে আনন্দ হবে, গাড়ি থাকলে আনন্দ হবে, কারণ এগুলো নাই বলে আমার এত দুঃখ, তো এগুলো যদি থাকে তাহলে আমার আনন্দ হবে, তো সেগুলো জড়িয়ে ধরে আছে, সেগুলো যখন জড়িয়ে ধরে আছে তখন যারা সাধু তারা বলছে না না অনাসক্ত বিষয়ান, বিষয়ের প্রতি অনাসক্ত হতে হবে, তো বলছে কি করে হবে, আমার তো এটার প্রতি বলছেন তো ঠিকই কিন্তু আমার তো বুঝতেও পারছি ওটা হলো আমি, কিন্তু এটা কি করে ছাড়বো, কারণ একটা সাময়িক একটা নিবৃত্তি হচ্ছে, আনন্দ পাচ্ছি আমরা, সেই আনন্দটাকে আমরা ছাড়তে চাইছি না, তো যেমন সেই জন্য আমরা আনন্দটাকে ছাড়তে চাইছি না, যেন পিলারের মতো জড়িয়ে ধরে আছি, এবং যথার্থ যে কৃষ্ণ ভক্তি সেটা যখন কেউ দিতে আসে আমরা নিতে পারছি না পুরোপুরি হবে, কারণ আমরা জড় আসক্তিটাকে জড়িয়ে ধরে আছি, পিলার রূপ যে জড় আসক্তি তাকে আমরা জড়িয়ে ধরে আছি, তাই জন্য আমরা যে কৃষ্ণ ভাবনাটাকে পুরোপুরি ভাবে গ্রহণ করতে পারছি না, এই জন্য আমাদের যে যথার্থ আনন্দ আমরা পাচ্ছি না, কারণ সেইভাবে আমরা পুরোপুরি ভাবে প্রস্তুত হতে পারছি না, আমাদের পুরোপুরি জড় আসক্তি থেকে মুক্ত হতে হবে, এটা হচ্ছে আমাদের অসুবিধা, এই জন্য জড় আসক্তি, ভক্তিনাথ সরস্বতী ঠাকুর বলছেন জড় আসক্তি এবং কৃষ্ণ ভাবনা মিলে একসঙ্গে হতে পারে না, ঠিক যেভাবে পিলা জড়িয়ে থাকলে মহাপ্রসাদ আমরা খেতে পারবো না, ঠিক একইভাবে জড় আসক্তি জড়িয়ে থাকলে কৃষ্ণ ভাবনা মিলে স্বাদ আমরা কখনোই আস্বাদন করতে পারবো না, এই জন্য আমাদেরকে জড় আসক্তি অবশ্যই ত্যাগ করতে হবে। এখন সেই জড় আসক্তি ত্যাগ করতে গেলে একটাই পন্থা, প্রভুপাদ বলছেন যে ভক্তির মাধ্যম দিয়ে আমাদের এই জড়জাগতিক আসক্তি ধীরে ধীরে দূরীভূত হবে। বলছে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সার্থকবু নয় শ্রবণাদি শুদ্ধ চিত্তে কর উদয়। এখন প্রশ্ন উঠতে পারে যে এই কৃষ্ণ ভক্তির কথা শ্রবণ করলে কেন কৃষ্ণ স্মৃতি জাগবে? কারণ কৃষ্ণ বিস্মৃতি হচ্ছে আমাদের দুঃখের কারণ, তাই তো? কৃষ্ণ ভুলি যায় ভগবান চা করে, আমাদের ভগবান চা কেন হয়? কৃষ্ণকে ভুলে গেলেই ভগবান চা হয়, এবং তার ফলে কি হয়? যেই জঙ্গল স্পর্শ যা ভোগা দুঃখ জনয় এবতে। তো আমাদের দুঃখের উৎপত্তি স্থল কোনটা? ভগবান কৃষ্ণ সুন্দরভাবে বলছে যেই সংস্পর্শ যা ভোগা, যেই জগৎকে ভোগ করতে চাইবে সেই ভোগের বাসনটাই হচ্ছে আমাদের দুঃখের জন্মস্থান। অর্থাৎ বিষয়ের সঙ্গে বিষয়বস্তুর মিলন সেটাই হচ্ছে আমাদের দুঃখের জন্মস্থান, যেটাকে আমরা ভাবছি আমাদের আনন্দের উৎস। চোখ যেটা চাইছে যদি চোখকে সেটা দিই ভাবছি আমি আনন্দ পাবো, জীব যেটা চাইছে সেটা যদি জীবকে আস্বাদন করতে দিই তাহলে আনন্দ পাবো, কান যেটা শুনতে চাইছে সেটা যদি কানকে দিই তাহলে আনন্দ পাবো। কিন্তু ভগবান কৃষ্ণ কি বলছেন? যেই সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয়ে এবতে, যে এই জগতে সুখ করার চেষ্টা করবে সেই মুহূর্তেই তার দুঃখ শুরু। আমাদের দুঃখের শুরু কখন হয়? যখন আমরা মনে করব এই জগৎ থেকে সুখ পাওয়া যায় তখনই আমাদের দুঃখ শুরু হয়ে গেল। এবং আনন্দের শুরু কখন থেকে হবে? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যখন জীব বুঝতে পারবে দুঃখালয়ম অশ্বাশ্বতম, যখন সে বুঝতে পারবে এই জগৎটা হচ্ছে দুঃখে পরিপূর্ণ। এখন আনন্দ পাওয়াটা অনেকে বলে আপনারা খালি নেগেটিভ কথা বলেন, একটু পজিটিভ কথা বলেন না। কারণ প্রভুপাদ উদাহরণ দিচ্ছে যে মরুভূমিতে জল নাই, এটা কি নেগেটিভ কথা না বাস্তব কথা? অনেকে বলে আপনারা খালি নেগেটিভ কথা বলেন, মরুভূমিতে জল নাই এটা তো বাস্তব। তার মানে এই নয় যে জল নাই, মরুভূমিতে জল নাই। তো আমরা বলছি না যে সুখ বা আনন্দ নেই, কিন্তু এই জগতে সুখ বা আনন্দ নাই, এটা বুঝতে হবে। যেমন জল পেতে গেলে আমাকে মরুভূমির বাইরে যেতে হবে, তাহলেই জলটা আমি পাবো, আমার তৃষ্ণা নিবৃত হবে। ঠিক একইভাবে আমরা যে সুখের এবং আনন্দের সন্ধান করছি যেটা হচ্ছে আত্মার প্রবৃত্তি, আত্মার ক্ষুধা, সেটা নিবৃত্তি করার জন্য আমাদেরকে আনন্দ দরকার, কারণ এটাই হচ্ছে আমাদের স্বরূপ। কিন্তু সেই আনন্দকে পেতে গেলে আমাদেরকে এই জগৎ, এই জগতে যদি আমি চেষ্টা করি সেটাই হচ্ছে মায়া। কারণ এই জগতে সুখ আনন্দ নেই, কেন নেই? অশ্বাশ্বতম, কারণ এই জগতে সমস্ত কিছু হচ্ছে অনিত্য। যেহেতু এই জগতে সমস্ত কিছু অনিত্য, অনিত্য বস্তু থেকে কোনো সুখের বা আনন্দের অনুভূতি হয় না। আনন্দের অনুভূতি কোথা থেকে হয়? যেটা হচ্ছে নিত্য। তার জন্য সম্বন্ধ জ্ঞান, এটা হচ্ছে আনন্দের চাবিকাঠি, সম্বন্ধ জ্ঞান। অর্থাৎ জীব ভগবান হচ্ছে নিত্য, এবং জীবের সঙ্গে ভগবানের সম্পর্কটা হচ্ছে নিত্য। এই জ্ঞানটা যখন লাভ করব আমরা তখনই আমাদের আনন্দের সূত্রপাত বা আনন্দের শুরু হবে সেদিন থেকে। আর যেদিন আমরা জীব সম্বন্ধ জ্ঞান লাভ করে সেদিন থেকে সে আনন্দের সন্ধান পায়। কিন্তু আমাদের নিজের চেষ্টায় সেই আনন্দ, আমাদের আনন্দটা রয়েছে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সার্ধকবু নয়, এটা যে পেতে হবে তার কোনো মানে নেই, যে একটা তৈরি হয়ে গেল, এটা আছে আমাদের মধ্যে। কৃষ্ণপ্রেম জীবের একটা অবিচ্ছেদ্য অংশ, জীবের মধ্যে এটা রয়েছে। নিত্য সিদ্ধ কৃষ্ণপ্রেম সার্ধকবু নয় শ্রবণাদি শুদ্ধ চিত্তে কর উদয়। তো শ্রবণ করার মাধ্যম দিয়ে, শুদ্ধ ভক্তের মুখ থেকে শ্রবণ করার মাধ্যম দিয়ে আমাদের এই কৃষ্ণ স্মৃতি জাগরিত হয়। কেন? সেটা তৃতীয় স্কন্ধে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। কারণ বলা হচ্ছে শুদ্ধ ভক্তের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম, তাই তো? ভক্তের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করে, এটা গল্প কথা না, ভগবান কৃষ্ণ শুদ্ধ ভক্তের হৃদয়ে বিরাজ করেন। এবং শুদ্ধ ভক্ত যখন কথা বলেন তখন হৃদয় থেকে কথা বলেন, আমরা যখন কথা বলি তখন একটু প্ল্যান ট্ল্যান, ক্লাস দিতে যখনই বলা হবে তখন শ্লোক শ্লোক দেখলাম, আমি দেখলাম বুদ্ধি দিয়ে আমরা ক্লাস দিই, হরি কথা যখন আমরা বলি আমরা বুদ্ধি দিয়ে কথা বলি। কিন্তু শুদ্ধ ভক্ত হৃদয় থেকে কথা বলে, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, দিব্যজ্ঞান বলা হয়নি যে মাথায় অর্থাৎ ব্রেনে প্রকাশিত বলছে না, দিব্যজ্ঞানটা হৃদয়ে প্রকাশিত হয়, কারণ ভগবান হৃদয়ে বিরাজ করেন। তো তখন যেহেতু ভগবান শুদ্ধ ভক্তের হৃদয়ে থাকে, তো শুদ্ধ ভক্ত যখন কথা বলে তখন ভগবানের পাদপদ্মের যে চরণ রেণু সেই কথার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। তৃতীয় স্কন্ধে সুন্দরভাবে ব্যাখ্যা করা হচ্ছে, সেই চরণ রেণু একটা ঘ্রাণ রয়েছে, যে চরণ রেণু শুদ্ধ ভক্তের কথা দিয়ে প্রবাহিত হয়, এবং সেটা যখন আমাদের কানে আছে এবং কান দিয়ে যদি সেটা সুখীভাবে আমরা শ্রবণ করি, শ্রোতাং স্বগতা কৃষ্ণ, যেন বলছে উইথ র্যাপ্ট অ্যাটেনশন, র্যাপ্ট অ্যাটেনশন কেমন কি একাগ্র চিত্র শ্রবণ করতে হবে। কেন একাগ্র চিত্র শ্রবণ করবো? কারণ আমাদের সাধারণত কি হয়, শ্রবণ করলে ফার্স্ট হচ্ছে শ্রবণ শুনছি কানে ঢোকে না, এক নম্বর কথা। দু নম্বর কথা, কানে ঢুকলে আর এক কান দিয়ে বেরিয়ে যায়। আর তিন নম্বর হচ্ছে শুনলে, শুনে সঙ্গে সঙ্গে বুদ্ধিতে যায়, অর্থাৎ আমি বা ভালো বলো তো আমাকে বলতে হবে, অর্থাৎ বুদ্ধি। কিন্তু আমাদের খুব কম কথায় হৃদয়ে যায়। এই জন্য এক কথাতে যারা আমরা হয়তো দিচ্ছি কথা বলছি, যেহেতু আমরা হৃদয় দিয়ে বলছি না তার জন্য হৃদয়ে যায় না। আর হৃদয় দিয়ে বললেও যেহেতু আমরা সেই র্যাপ্ট অ্যাটেনশন অর্থাৎ একাগ্র চিত্র শ্রবণ করছি না, সেই শ্রবণটার যে শব্দ তরঙ্গ সেটা হৃদয়ে যাচ্ছে না। কিন্তু আমাদের ভক্তিতে হৃদয় জাগরিত হবে। কিন্তু তখন যদি সেই শব্দ তরঙ্গ শুদ্ধ ভক্তের কথা যদি আমরা হৃদয়ে নিয়ে যেতে পারি, তখন কি হবে, হৃদয়ে আমাদের তখন ভগবান আমাদের হৃদয়েও প্রকাশিত হবে। এবং এইভাবে শুদ্ধ ভক্তের সঙ্গে যে সাধক তার হৃদয়ের সম্পর্ক স্থাপিত হয়। যেমন গুরু শিষ্যের সম্পর্কটা যে হৃদয়ের সম্পর্ক, এবং সেই সম্পর্ক কার মাধ্যম দিয়ে স্থাপিত হয়, শ্রবণের মাধ্যম দিয়ে। এরা ছিল ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর বারবার বলছে যে ভগবানকে এই চোখ দিয়ে কি করে দেখবো আমরা, কারণ আমাদের আগের দিন আমি ক্লাসে বলছিলাম, কারণ আমাদের হৃদয় ভর্তি হয়ে আছে ক্যামেরা লোড জনজাগতিক জিনিসে, তাই ভগবানকে দেখলেও আমাদের ভগবান স্মৃতি আসবে না। তাই শ্রবণ করার মাধ্যম দিয়ে যখন আমাদের এই জনজাগতিক আসক্তি গুলো যাবে, তখন এই হৃদয়ে কিছুটা জায়গা থাকবে, তখন ভগবান আমাদের হৃদয়ে প্রকাশিত হবে। এবং এটা হচ্ছে পন্থা ভগবত স্মৃতি জাগরিত করার জন্য। এই জন্য আমাদেরকে শ্রদ্ধা সহকারে শুদ্ধ ভক্তের কাছ থেকে নিয়মিত ভাবে যদি আমরা শ্রবণ কীর্তন করি, তাহলে আমাদের হৃদয়ে ভগবত স্মৃতি জাগরিত হবে। আর অন্য কোন পন্থা শাস্ত্রে ব্যাখ্যা করা নেই। এবং এর মাধ্যম দিয়েই ভগবান শুদ্ধ ভক্তের হৃদয় থেকে সাধকের হৃদয়ে স্থানান্তরিত হয়, এবং তার মাধ্যম দিয়ে আমাদের ভগবত স্মৃতি জাগরিত হবে। এবং ভগবত স্মৃতি জাগরিত হলেই আমাদের, যেহেতু কৃষ্ণ বিস্মৃতি হচ্ছে দুঃখের কারণ এবং কৃষ্ণ স্মৃতি হচ্ছে আমাদের আনন্দের উৎস, এবং সেটি হচ্ছে একমাত্র পন্থা কৃষ্ণ স্মৃতিকে জাগরিত করা, শুদ্ধ ভক্তের মুখ থেকে নিয়মিতভাবে শ্রদ্ধা সহকারে কৃষ্ণ কথা শ্রবণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি গ্রন্থরা শ্রীমদ ভাগবতম কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।